হ্যালো ওয়াশিংটন অনুষ্ঠানে আমরা আপনাদের স্বাগত জানাচ্ছি, আপনাদের টেলিফোনের অপেক্ষায় আছি।
আজকের নিয়মিত পরিবেশনা হ্যালো ওয়াশিংটন উপস্থাপন করছেন রোকেয়া হায়দার। হ্যালো ওয়াশিংটন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের আলোচনা 11ই সেপ্টেম্বর এবং যুক্তরাষ্ট্রে মুসলমান সমাজ। আজকে আমাদের অনুষ্ঠানে অতিথি রয়েছেন তিনজন। শাহিনা আমিন বশির, আলিম একাডেমি মেরিল্যান্ডের, তার প্রতিষ্ঠাতা সদস্য এবং শিক্ষিকা। সেখানে আছেন ডক্টর সুফিয়ান খন্দকার, নিউ ইয়র্কে তিনি একজন প্রকৌশলী এবং জামাইকা মুসলিম সেন্টারের বোর্ড অব ট্রাস্টিজ এর সদস্য, প্রাক্তন চেয়ারম্যান লং আইল্যান্ড মুসলিম সোসাইটি। আরও আছেন মোহাম্মদ আজম মিশিগান থেকে এবং মিশিগান মসজিদের তিনি খতিব, তিনি একজন শিক্ষক। তো আমাদের অতিথিরা রয়েছেন শাহিনা বশির আমিন, আপনি শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে।
জি, আসসালামু আলাইকুম।
ডক্টর সুফিয়ান খন্দকার,
জি আমি শুনতে পাচ্ছি।
আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম,
আমাদের সাথে যোগ দেওয়ার জন্য ধন্যবাদ। মিশিগানে এখনো যোগাযোগ করে উঠতে পাচ্ছি না, যাই হোক মোহাম্মদ আজম যোগ দিলে আমরা জানাবো। তো আমরা আমাদের অনুষ্ঠান শুরু করব। শাহিনা বশির আমিন এবং ডক্টর সুফিয়ান খন্দকার, আমাদের শ্রোতারা প্রশ্ন করবেন এবং আপনারা আপনাদের মানে মতামত তুলে ধরে তাদের কাছে ব্যাখ্যা করবেন, তাদের প্রশ্নের জবাব দেবেন, সেটাই আমাদের এই অনুষ্ঠানের লক্ষ্য। 11ই সেপ্টেম্বর এবং আমেরিকায় মুসলমান সমাজ, তাদের সার্বিক অবস্থা, এসব নিয়েই আলোচনা করব। তো আমরা দেখি ফোনের লাইনগুলো তো রিং বাজছে একের পর এক, আমরা দেখি কে কোথা থেকে ফোন করছেন। হ্যালো।
হ্যালো, আমি আরাফাত, ফিনল্যান্ডের হেলসিঙ্কি থেকে বলছি। আজকের অতিথির কাছে আমার প্রশ্ন, যে 9/11 এর 6 বছর পরে এখন মুসলিম সমাজ আমেরিকাতে কিরকম আছে, তারা তাদের সামাজিক অবস্থা কিরকম আছে, সেটাই আজকে মূল বিষয়। তো এর জন্য আমি একটু বলতে চাচ্ছিলাম যে যখন এই ঘটনাটা ঘটে, এরপরে বিশ্বের যে সকল মুসলিম দেশ ছিল সেখানে আমেরিকা তাদের নিরাপত্তার জন্য কিছু ব্ল্যাকলিস্ট তৈরি করেছিল এবং কিছু দেশের নাম উল্লেখ করেছিল। তো তারপরে এরকমও দেখা গেছে যে আমেরিকার অর্থনীতিতে যখন একটা প্রভাব পড়ে, সেটা কিন্তু বিশ্বের সব দেশের অর্থনীতিতেই প্রভাব পড়ে। 9/11 ঘটনাটাও আমেরিকার অর্থনীতিতে একটা প্রভাব ফেলেছিল। এরই পরিপ্রেক্ষিতে আমেরিকার বর্তমানে যে সকল মুসলিম জনগণ বাস করছেন, তাদের সামাজিক অবস্থা, তাদের অর্থনৈতিক অবস্থা, এই সামগ্রিক বিষয়টি এখন কি অবস্থায় আছে, এবং এর সাথে আরেকটু জানতে চাচ্ছিলাম, বর্তমানে আমেরিকায় বসবাসরত আমেরিকান মুসলিম সমাজে তারা আমেরিকার সরকারের কাছ থেকে কি ধরনের আইনগত সহযোগিতা পাচ্ছেন, যদি তারা সন্দেহবশত প্রতিরক্ষা কাজে নিয়োজিত আছেন, তাদের দ্বারা আক্রান্ত হন, এই জিনিসটা আমি জানতে চাচ্ছিলাম। ধন্যবাদ।
ধন্যবাদ আপনাকেও। আসলে আরাফাত দুটি প্রশ্ন করলেন, যে আমেরিকায় এখন মুসলমানদের সামগ্রিক অবস্থাটা কি, এবং যদি তারা কোনো বৈষম্যের শিকার হন, তো আমেরিকার সরকার তাদের কি ধরনের সাহায্য দিচ্ছেন। প্রথমে শাহিনা বশিরকে প্রশ্ন করব, যে সামগ্রিক অবস্থাটা তিনি কিভাবে দেখছেন। তিনি একজন মানে স্কুল একটি প্রতিষ্ঠা করেছেন, তার তিনি শিক্ষিকা, এবং সেই দৃষ্টিতে অনেক অভিভাবক এবং ছাত্রছাত্রীদের সাথে তার যোগাজোগ হচ্ছে। শাহিনা বশির,
জি আমি এই বিষয়ে বলতে চাচ্ছি যে আমাদের এই স্কুলটা অ্যাকচুয়ালি 9/11 ইমিডিয়েট পরে খোলা হয়েছে, মানে হল 2001 সেপ্টেম্বরের 12 তারিখে আমরা স্কুলটাকে ইনগ্রেট করি।
তার মানে আজকে আপনাদের 6 বছর পূর্ণ হচ্ছে।
জি জি, 6 বছর পূর্ণ হচ্ছে। তো ওই সময়টাতে অ্যাকচুয়ালি আমরা তখন খুবই একটু আনসার্টেনটির মধ্যে ছিলাম, যে আমাদের স্কুলটা যেহেতু ইসলামিক স্কুল, এটাকে কি ওরা পারমিশন দিবে কি দিবে না খোলার জন্য। কিন্তু দেখা গেল যে যখন ওই বোর্ড অব এডুকেশনের অডিটর আসলো, মনিটর, তারা সবকিছু দেখে থেকে ওদের পছন্দ মতো যা আমাদের দরকার ছিল ওরা দেখলো যে এটা এভরিথিং ইজ ফুলফিলড, তো তারা আমাদেরকে সঙ্গে সঙ্গে পারমিশন দিয়ে দিল, আর আমরা তারপরে পরে স্কুলটা খুললাম। আর তারপর থেকে আমরা এখানে আছি, একই স্থানে আছি, এই একই বিল্ডিং এ আছি। আপাতত কোনো আমাদের সেরকম কোনো অসুবিধা হয়নি, বা কোনো আননেসেসারি কোনো হ্যারাসমেন্ট বা এরকম কিছু হয়নি। আমরা অ্যাকচুয়ালি খুবই একদিকে আমরা খুব লাকি, কারণ আমরা যেখানে এখানে যে আমাদের স্কুলটা যেখানে লোকেশনে, আমাদের একদমই কাছেই হলো পুলিশ স্টেশন, আর আমি আসলে বলতে চাই একদিকে খুব ভালো কথা যে এখানকার যারা নেইবার্সরা আমাদেরকে ভালো মতো ওয়েলকাম করেছে আর আমাদের সাথে খুব ভালো তাদের আমাদের যে মানে আসা যাওয়া বা পরিচয় ওরাই আমাদের স্কুলে এসে দেখেছে কি হচ্ছে না হচ্ছে, তো ওই বিষয়ে আমি বলতে চাই যে এটা একটা খুব পজিটিভ থিং।
হ্যাঁ, দ্বিতীয় প্রশ্নটা নিয়ে ডক্টর সুফিয়ান খন্দকারের কাছে যাব, তার আগে ছোট্ট একটি বিরতি।
আপনারা ভয়েস অব আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন ওয়াশিংটন থেকে।
ডক্টর সুফিয়ান খন্দকার, ফিনল্যান্ড থেকে আরাফাতের দ্বিতীয় প্রশ্নটি ছিল যে তারা যদি কোনো বৈষম্যের শিকার হন তাহলে আমেরিকা সরকারের কাছ থেকে কি ধরনের সাহায্য সহযোগিতা পাচ্ছেন, পাচ্ছেন কি?
নিশ্চয়ই পাচ্ছেন, যেটুকু আমি বলতে পারি, একটা আমাদের এখানে একটা ঘটনা ঘটেছিল আর কি, সেটা হলো জামাইকা মুসলিম সেন্টারের একজন মুসল্লি, উনি ওনার ব্যাপারে বলতে পারি একটু। সেটা হলো যে FBI থেকে তাকে তার বাড়িতে দুবারই করা হয়, সার্চ করা হয় সন্দেহবশত, তিনি একটু ভোকাল ছিলেন ওই ধরনের। কিন্তু কথা হলো যে আমরা যখন পুলিশ কমিশনার ক্যালিকে জামাইকা মুসলিম সেন্টারে নিয়ে আসলাম ওপেন ডিসকাশনের জন্য, তখন ওই প্রশ্নগুলো রেজ করা হলো এবং উনি বললেন যে হ্যাঁ এটা প্রথম দিকে একটু হয়েছে কিন্তু আমরা সম্পূর্ণভাবে আপনাদের সাথে সহযোগিতা করব, কোন রকম যদি অসুবিধা হয় তাহলে আপনারা নিঃসন্দেহে ডিরেক্টলি ওরা একটা একজনকে নিযুক্ত করেছে যে কমিউনিটির সাথে কোঅর্ডিনেট করার জন্য পুলিশ ডিপার্টমেন্ট থেকে, এবং সে নিজে মুসলমান এবং নিয়োগ সিটি পুলিশ ডিপার্টমেন্টে কাজ করেন, এবং আমাদের একটা অ্যাক্সেস দিয়েছে যে এনি টাইম যদি কোন রকম ই হয়, এবং পুলিশ কমিশনার নিজেও আমাদের অ্যাক্সেস দিয়েছে যে যদি আপনাদের কোন রকম অসুবিধা হয় কোন রকম ই হয় আপনারা ডিরেক্টলি আমাকে ই করবেন, এবং একটা পূর্ণ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে ওরা, যেটা সত্যি খুব প্রশংসনীয়। এবং এখানে আমরা যখন প্রথম থেকেও ওই মুসলিম সেন্টারে আমরা কিছুটা ওরিড ছিলাম প্রথম দিকে, কিন্তু তারা প্রথম দিকে প্রায় 24 ঘন্টা পুলিশ দিয়েছে আমাদেরকে, মসজিদে তারা থেকেছে, তাদের খাবার ব্যবস্থা আমরা করেছি প্রথম প্রায় 1 মাস, এবং আমাদের এখানে তেমন কোন ইনসিডেন্ট বা অসুবিধা হয়নি। সেদিক থেকে বলতে গেলে বলতে হবে যে আইনগত সহযোগিতা আমরা যথেষ্ট পেয়েছি। আরেকটা ঘটনা বলতে পারি সংক্ষেপে, সেটা হলো যে আপনারা হয়তো এখানে শুনেছেন একজন কংগ্রেসম্যানের নাম পিটার কিং, উনি লং আইল্যান্ডের, উনি মুসলমানদের হয়তো কিছুটা অজ্ঞতার কারণে অনেক কিছু বলেছিলেন, তা আমরা তাকে ডেকে নিয়ে এসে 1-to-1 বসে তাকে পুরো জিনিসটা বোঝানোর পরে এমন অবস্থা দাঁড়িয়েছে এখন যে উনি শুধু তার সম্পূর্ণ জিনিসটা বুঝতে পেরেছেন তাই নয়, তিনি আমাদেরকে সহযোগিতা করছেন, আমাদের বাংলাদেশ ককাস যে আছে সেখানে তিনি জয়েন করেছেন এবং উনি জোসেফ ক্রলির সাথে কো চেয়ারম্যান হিসেবে কাজ করছেন। তো কিছুটা অজ্ঞতা ছিল, কিছুটা মিসকমিউনিকেশন ছিল, যেটা আমরা অনেকটা ইম্প্রুভ করতে পেরেছি, এবং ওইভাবেই আমার মনে হয় যে এই যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং এটা হয়তো দূরভূতি করা সম্ভব।
হ্যাঁ, আসলে ডক্টর খন্দকার আপনি যেমন বললেন যে মিসআন্ডারস্ট্যান্ডিং এবং মিসকমিউনিকেশন এটা একটা বিরাট বাধা হয়ে দাঁড়ায় অনেক ক্ষেত্রেই যোগাযোগের। যাই হোক, আমরা পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে আমাদের সঙ্গে তৃতীয় যিনি আছেন আমাদের প্যানেলে আজকে বিশিষ্ট অতিথি আব্দুল লতিফ আজম, তিনি হচ্ছেন মিশিগান মসজিদের খতিব এবং একজন শিক্ষক, তাকে স্বাগত জানাচ্ছি। জনাব আব্দুল লতিফ আজম, আপনি যোগ দিয়েছেন, আপনার সাথে লাইনে যোগাযোগ করতে একটু দেরি হয়ে গেল, তো ধন্যবাদ যোগ দেওয়ার জন্য। এবার আমরা পরবর্তী শ্রোতার প্রশ্নে যাব। হ্যালো,
হ্যালো, আমি ঢাকা থেকে আদনান বলছি, আমি একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার পেশায়। আমার প্রশ্ন হচ্ছে, গত 6 বছর তো হয়ে গেল সেই 9/11 দুর্ঘটনার, কিন্তু এর ভিতরে আমেরিকা অনেকগুলো পদক্ষেপই নিয়েছে, কিন্তু সেই পদক্ষেপ কতটা ফলপ্রসূ হয়েছে, এবং শুধু তো মুসলমানদের উপরে দোষ চাপানোটা ঠিক হচ্ছে না, কারণ আমার মনে হয় যে মুসলিম ধর্মে কোথাও এ ধরনের সহিংসতা উল্লেখ নেই। সুতরাং আমেরিকার কি উচিত না আরো সাবধানতার সাথে এবং সুনিপুণ ভাবে তাদের লক্ষ্য স্থির করে তারপরে নির্মূলের অভিযানে যাওয়া? এটাই আমার প্রশ্ন।
ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। শ্রোতারা, আপনারা ভয়েস অব আমেরিকার সান্ধ্য অনুষ্ঠান শুনছেন হ্যালো ওয়াশিংটনে। আজকের আলোচ্য বিষয় 11 সেপ্টেম্বর এবং আমেরিকার মুসলমান সমাজ। তো আদনানের যে প্রশ্ন যে যুক্তরাষ্ট্রের লক্ষ্য নির্ধারণ করাটা সবকিছু যাচাই করে পরীক্ষা নিরীক্ষা করে তারপরে, তো মোহাম্মদ আজম আপনি কি বলবেন, এর জবাব দেবেন?
অবশ্যই যুক্তরাষ্ট্রের এটা যাচাই বাছাই করে মুসলমানদের বিরুদ্ধে যা করা উচিত। আমার মনে হয় তারা এখন পর্যন্ত আমরা দেখি নাই সাধারণ মানুষকে হয়রানি করতে, কিন্তু শুধু অ্যাক্সেসন অন এয়ারপোর্টে, এয়ারপোর্ট ছাড়া কাস্টমে বিভিন্ন ধরনের ওই নামের কেউ যারা, বিশেষ করে যারা নাম বদলে ফেলেছে এই 9/11 পরে, যারা মোহাম্মদ বদলানোর চেষ্টা করেছেন, এই ধরনের লোকদেরকে হয়রানি করা হচ্ছে। প্রশ্ন আসছে তাদেরকে, কেন আপনি নাম বদলি করছেন?
আচ্ছা হ্যাঁ, নাম বদলি করার জন্য
এই একটা। আর দুই নম্বর হলো যে আরেকটা জিনিস হচ্ছে, যেটা আমরা তো, আমি তো এখানে অনেকদিন যাবৎ আছি, এই দেশে আছি 22 বছর যাবৎ, আমরা যখন সেপ্টেম্বর 11 আগেও এখানে নিউইয়র্ক টাইমস থেকে ডিট্রয়েট মিশিগানে, আমি যে মসজিদে আছি ইসলামিক সেন্টার অফ নর্থ ডিট্রয়েট, ওখানে তখনও এসে তারা এই ধরনের প্রশ্ন করতেন যে আপনারা মুসলমানরা একসাথে এখানে কেন বাস করতেছেন, আর বড় অঙ্কের একটা নাম্বার কেন নিউইয়র্ক থেকে এই 1999 আপনারা এদিকে ডিট্রয়েট মিশিগানের দিকে কেন আসছেন। এই ধরনের বিভিন্ন প্রশ্ন আগেও আসত। 9/11 পরে বিশেষ করে আমাদের এখানে ডিট্রয়েট, মেট্রোপলিটন ডিট্রয়েটে, এখানে আসার পরে সমস্ত মসজিদের ইমামদেরকে কন্ট্যাক্ট করেছেন আমাদের এই এলাকার নতুন যিনি FBI ইনচার্জ, যিনি হয়ে আসছিলেন মিশিগানে, উনি এসে আমাদের সাথে মিটিং করেছেন এবং বলেছেন আপনারা কিছু সতর্কবাণী উনি দিয়েছেন যে আপনাদেরকে যদি কেউ প্রশ্ন করে কোনো জিনিস, সাথে আপনি প্রশ্নের জবাব দিবেন, এরপরে আপনাকে যদি সন্দেহ করে যদি কোনো প্রশ্ন করে আপনি আপনার সঠিক জবাব দিবেন, এই ধরনের কিছু সতর্কবাণী উনারা দিয়েছিলেন আমাদেরকে, কিন্তু আজ পর্যন্ত আর কেউ আমাদের এখানে ফিরে আসেনি।
তার মানে আপনারা মনে করছেন যে এখন পর্যন্ত সেই ধরনের বৈষম্য বা হয়রানি কোন কথা আপনারা আপনাদের এলাকায় শুনেননি?
হ্যাঁ, এজ ফর আমার নলেজ ইজ কনসার্ন, কারণ আমি ইনভলভ এখানে এই একদম প্রেসিডেন্ট সহ যারাই আসে এলাকায় আমাদের মেট্রোপলিটন ডিট্রয়েটে, আমি তাদের সাথে যোগাযোগ রাখি, এবং এই যে আমাদের মিশিগানের গভর্নর আমাদের এই মসজিদে এসেছেন জেনিফার গ্রাহাম, এরপরে এর আগে যিনি ছিলেন US কংগ্রেসম্যান ছিলেন মিস্টার বোনিয়ার, তিনিও এসেছেন, এবং আমাদের এলাকার যত পলিটিশিয়ান আছেন যারা ইলেকশনের সময় আমাদের এখানে আসেন, কারণ আমরা আমাদের এখানে সুবিধা আছে যে আমরা নামাজের আগে কিছুক্ষণ সময় তাদেরকে দিই, এই দৃষ্টিতে আমাদের আপ টু ডেট যে আছে তাদের সাথে সম্পর্ক আছে। হ্যাঁ, ডিয়ার বোন এলাকায় যেখানে কিছু লেবানিজ এবং ফ্যালেস্তিনি লোক বাস করেন, ওখানে হিয়ার এন্ড দেয়ার সাম ঘটনা ঘটেছে, যেটা অনেক ক্ষেত্রে দেখা গেছে শিয়ারা সুন্নিদের মসজিদে অথবা কোথাও লিখে দিয়েছে, অথবা এই তৃতীয় পক্ষ কেউ লিখে দিয়েছে, মনে হইতেছে সুন্নিরা লিখেছে শিয়াদের, শিয়াদের লিখেছে সুন্নিদের, এই ধরনের দু একটা ঘটনা ঘটেছে, আর দু একটা অ্যারেস্ট হয়েছে, ওইগুলা সম্পূর্ণ ডিফারেন্ট স্টোরি, ওইগুলা কারো কাছে সেল ফোন পাওয়া গেছে, মনে করি 100 সেলফোন পাওয়া গেছে তার গাড়িতে, এই জন্য তাকে অ্যারেস্ট করা হয়েছে, এটাকে রিলেট করার চেষ্টা হয়েছে কিন্তু এটা শেষ পর্যন্ত এটা ঠিক নেই। এই ধরনের ছোটখাটো ঘটনা ঘটেছে, কিন্তু এই ধরনের এই গভর্নমেন্ট থেকে কোন ধরনের হ্যারাসমেন্ট 9/11 এর কারণে এই ধরনের কিছু আমার জানা মতে নাই, এবং আপনি মিশিগানে কাউকে জিজ্ঞেস করলে আপনি জানতে পারবেন এই ব্যাপারে।
আমি কিছু বলতে পারি?
জি বলুন।
হ্যালো,
জি বলেন।
জি, আমি জাস্ট ওই এয়ারপোর্টের সিকিউরিটির কথা আমি জাস্ট একটু উল্লেখ করতে চাচ্ছিলাম, যে আমি কয়েকবার যখনই ট্রাভেল করেছি আমি ফুল আমার হিজাব আমি পরি, তো আমার মনে হয় যে যতবার আমি ট্রাভেল করছি তার অ্যাটলিস্ট বলতে গেলে 70% অব দ্য টাইম আমাকে সবসময় আলাদা করে আবার ওরা মানে যেটা আর কি বডি চেক যেরকম করে ওরকম আমার হয়েছে আর কি এসব ঘটনা। তবে মানে ওরা যারা ওখানে সিকিউরিটি কাজ করে মহিলারা তারা বেশ পোলাইট, আর ওরা কোনো সেরকম ভাবে কোনো হ্যারাসমেন্ট করেনি, আমি ওদের সাথে কমপ্লাই করেছি, তো সুতরাং কোনো প্রবলেম হয়নি।
হ্যাঁ, বেশ, শ্রোতা বন্ধুদের মনে করিয়ে দিই আপনারা হ্যালো ওয়াশিংটনে 11 সেপ্টেম্বর ও আমেরিকা মুসলিম সমাজ এই বিষয়ে আলোচনা শুনছেন, সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062। এবার আমরা পরবর্তী শ্রোতার, হ্যালো, আমরা পরবর্তী শ্রোতার প্রশ্নে যাই।
আমি টরন্টো থেকে ওয়াহিদ আসগর, দুটো কথা বলে একটা প্রশ্ন রাখছি।
বলুন।
বলার অপেক্ষা রাখে না, 9/11 এর পর থেকে শুধু আমেরিকান মুসলমান না, সমস্ত পাশ্চাত্যের দেশগুলোতে মুসলমানরা প্রচন্ড চাপের ভেতরে আছে, এবং যে কোনো আলোচনা বিতর্ক সভায় মুসলমান আলেম পণ্ডিতদের ডিফেন্সিভ ভূমিকায় দেখছি, যেমন আমরা ভালোভাবে কোরআন পড়ি না, বুঝি না, বা অনুবাদ যথার্থ হয় না ইত্যাদি। এক কথায় বিবর্তন প্রয়োজন নয়, আবার অনেকের ভিতরে বিদ্রোহ দেখছি, সমঝোতা কম। আমার প্রশ্ন, এই পরিপ্রেক্ষিতে পশ্চিমে অবস্থানরত মুসলমানরা সত্যিকার ভাবে কি নিজেদের আধুনিকতার আলোকে আত্মজিজ্ঞাসা বিশ্লেষণ এবং প্রয়োজনে ধর্ম ও বিধানের প্রাসঙ্গিকতার প্রশ্ন রাখার মানসিকতা প্রয়োজনীয়তা ও সাহস পাচ্ছেন বা দেখাচ্ছেন? ধন্যবাদ।
ধন্যবাদ আপনাকেও। ডক্টর সুফিয়ান খন্দকার, আপনি কি কিছু বলবেন?
আচ্ছা, উনি যে প্রশ্নটা করলেন যে এখানে মানে ইসলাম ধর্মের, আমি যতটুকু বুঝলাম আর কি, যে মডার্নাইজেশন মানে মডার্ন পার্সপেক্টিভে এখানে সেখানে হচ্ছে কিনা।
হ্যাঁ, সেটাই, যে বিবর্তন একটা বলা হয় আধুনিকতা শিক্ষার পর।
এই জিনিসটা আমি বলতে পারি যে আমরা যেটা এখানে নিউ ইয়র্ক সিটিতে জ্যামাইকাতে যে মুসলিম সেন্টার করেছি সেখানে আমরা ডেলিবারেটলি ওটা করেছি, কারণ আমরা যে এক ধরনের আমাদের মৌলভী সাহেবদের কাছ থেকে বাংলাদেশের গ্রামে শুনতাম সেই পার্সপেক্টিভে যদি এখানে বলা হয় তাহলে সেটা হয়তো আমাদের যে ভবিষ্যতের যারা নতুন জন্মের যারা তারা হয়তো অতটা অ্যাপ্রিসিয়েট করে না। সেই জন্য আমরা যেটা করেছি সেটাকে অনেকটা আধুনিকতার পরিপ্রেক্ষিতে ইসলাম এটার উপরে আমরা অনেক বেশি জোর দিয়েছি। এখানে আমরা স্কুলও করেছি জামাকা মুসলিম সেন্টারে, এখানে আমরা একজন ডিরেক্টরকে এনেছি, তিনি ইন্দোনেশিয়ান কিন্তু তার এক্সট্রিমলি ভাস্ট নলেজ এবং মডার্ন ইয়েতে ইন্টারপ্রিটেশন উনি এত সুন্দর দেন বলে আমরা বিশেষ করে নিয়ে আসছি, যেটা আমাদের ছেলে মেয়েদের বিশেষভাবে উপকার করছে, কারণ তারা তো অনেকটা সাইন্টিফিক চোখে দেখতে চায় এবং সেইভাবেই তাদেরকে ই করা হচ্ছে। আমরা এখানে যেটা করেছি যে আগে এখানে খোতবাটা আরবিতে হতো, কারণ অনেকে আমরা আরবি না বুঝতে পারি, সেই জন্য আমরা ওটাকে প্রচলন করেছি যা খোতবাগুলো সব ইংরেজিতে হতে হবে। অনেক কিছু আমরা এখানে করেছি যেটা এখানে অ্যাপ্রিসিয়েট করছে এবং যেটা কিনা এখানকার মেইন স্ট্রিমের লোকজনের কাছে আমরা তুলে ধরেছি, যেটা আমরা করছি ইন্টারফেথ, প্রতি দুমাস পর পর ইন্টারফেথ কনফারেন্স করছি, যে ইসলামের এই পাশ্চাত্য সমাজে নেগেটিভগুলোকে বেশি প্রচার করা হয়েছে দুর্ভাগ্যবশত, আমাদেরকে পজিটিভ জিনিসগুলোকে তুলে ধরতে হবে এবং ওটা যতটা আমরা করতে পারবো সেটা আমাদের জন্য সহায়ক হবে, এটি আমার ধারণা।
ধন্যবাদ আপনাকে। আমরা একটি ছোট্ট বিরতি,
আমি একটা বুঝিয়ে বলতে পারি এই ব্যাপারে, আজম, আমি আজম বলছি।
হ্যাঁ, এক মিনিট, আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছি আপনার কাছে।
আচ্ছা, ঠিক আছে।
শ্রোতা বন্ধুরা, ভয়েস অব আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন ওয়াশিংটন থেকে।
হ্যাঁ বলুন।
যে আমরা এই ব্যাপারটা মানে যে ইংরেজি খুতবার ব্যাপারে যে কথাটা বলেছেন এবং মডার্ন ইসলামের কথা যেটা বলেছেন, আসলে ইসলামটা আমরা যদি জেনে দেখি, আমরা যদি থরোলি এটা যদি আমরা ইনভেস্টিগেশন এবং এই স্টাডি করি তাহলে দেখা যায় এটা সবসময় মডার্ন। যেমন উদাহরণস্বরূপ আমরা এখানে 9/11 পরে আমাদের এখানে যে প্রজেক্টটা করলাম প্রায় 72,000 স্কোয়ার ফিটের কয়েকটা বিল্ডিং এবং আমরা বিরাট একটা চার্চ কিনে এটাকে একটা ইসলামিক স্কুল করা হয়েছে, নিচে বিরাট আমরা প্রায় 1,000-2,000 মানুষে আমরা নামাজ পড়তে পারি, জুমার নামাজ গত জুমা পড়েছে, আগামীতে রমজানে যে হবে। আর এই ব্যাপারে আমরা দেখেছি চার্চের এরা যারা পাদ্রি যারা উনি ফাদার ওয়েসলি নামে একজন এখানে ইনচার্জ ছিলেন, উনি কথাটা বললেন যে আমরা এমন লোকের কাছে এই চার্চ বিক্রি করতেছে যারা দে উইল কন্টিনিউ টু ওয়ার্শিপ ইন গড। এরপরে সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছে ডিট্রয়েট ফ্রি প্রেসে এবং 7 চ্যানেলে তারা যে করেছে প্রশ্ন, এবিসি নিউজে তারা প্রশ্ন করেছে যে আপনি মুসলমানদেরকে দেওয়ার জন্য আপনি এত আগ্রহী কেন? উনি বললেন এদের সাথে আমাদের ইন্টারফেস আছে এবং সোশ্যাল ওয়ার্কে আমরা ওতপ্রোতভাবে জড়িত, আমরা দেখেছি এরাই ভালো চিকিৎসা করবে এটাকে রাজার দেন মুসলমান অন্য কারোর কাছে দিলে সেভাবে হবে না। আমরা যখন ইংরেজিতে খুতবা যখন আমাদের মসজিদে আরম্ভ করলাম ইংরেজিতে ট্রান্সলেশন আইমেন, তখন এই কিছু আমাদের দেশীয় আলেমুল্লাহ আমাদের আমার কিছু ফতোয়া দিলেন এটা জায়েজ না, না জায়েজ না, কিন্তু ওভার দ্য পিরিয়ড এখন হচ্ছে কি সবাই আস্তে আস্তে এটাকে অ্যাডাপ্ট করতেছেন এবং আমাদের ইয়াং জেনারেশন যারা এরা বুঝতে পারতেছে এটা একবারে তাদের জন্য ফায়দা হচ্ছে। আর এখন তারা এই ভয়ে আর নাই যে ইসলাম একটা একটা ভয়ের কিছু আছে, এখন আমরা যতই সহজভাবে মানুষের কাছে এটা বুঝ দিতে পারবো, মানুষকে বুঝাতে পারবো, ততই আমাদের জন্য সহজ হবে এই দেশে দিনে বাস করা।
হ্যাঁ ঠিকই, ডক্টর সুফিয়ান খন্দকার যেমন একটু আগেই বললেন যে মিসকমিউনিকেশন এবং মিসআন্ডারস্ট্যান্ডিং সেটাকেই দূর করতে হবে। তো আমার সহকর্মী সগুপ্তা এক্ষুনি বললেন যে লস এঞ্জেলস থেকে একটি টেলিফোন এসছে এবং কেউ টেলিফোন লাইনে অপেক্ষা করছেন। হ্যালো,
হ্যালো,
হ্যাঁ, সালাম আলাইকুম, আপনি কে বলছেন?
আমি শিউলি মিজান বলছি লস অ্যাঞ্জেলেস থেকে।
আপনার প্রশ্ন আছে নিশ্চয়ই?
আমার প্রশ্নটা হলো যে 9/11 এর আগে যে আমরা সুন্দরভাবে চলাচল করতে পারতাম, আমাদের জাতীয় ড্রেস যেমন শাড়ি সেটা পরে আমরা যে কোনো জায়গায় যেতে পারতাম, আমাদের ধর্ম নিয়ে আমরা কথা বলতে পারতাম, আমেরিকানরা সুন্দরভাবে আমাদেরকে দেখত শুনত, কিন্তু এখন আমার কাছে মনে হয় যেন তারা যেন একটু বাঁকা চোখে দেখছে বা কথাটা ওইভাবে শুনতে চাচ্ছে না। তারা জিজ্ঞাসা করছে যে তুমি ধর্মের কথা বলতেছ, তোমরা মুসলমান, লাদেনও তো মুসলমান, লাদেন এত কিছু করতেছে। তো আমরা বোঝানোর চেষ্টা করি যে না, আমাদের ধর্মটা হচ্ছে শান্তির ধর্ম, লাদেন যেটা করছে সেটাকে আমরা সাপোর্ট করি না। তা আমার কোশ্চেনটা হচ্ছে যে আমরা কিভাবে আবার আমাদের সেই 9/11 এর আগের যে অবস্থায় ছিলাম, সব জায়গায় সরাসরি যেতে পেরেছি, চলাচল করেছি, কথা বলেছি, সেই অবস্থায় কিভাবে ফিরে আসতে পারি?
আপনি এই দেশে কত বছর আছেন?
আমি আছি 19 বছর।
আচ্ছা, তা আপনার নিজের অভিজ্ঞতা থেকে আপনি এটা বলছেন, বেশ। শাহিনা বশির বলবেন কি?
আমার যতটুকুন আমি আমি এই আমাদের যে পোস্ট 9/11 ধার্মিক যেসব জিনিস নিয়ে আমি এটাতে ভীষণ ভাবে ইনভলভ, এটাতে দেখা যাচ্ছে যে একটা মানে বলা যাক যে একটা সামওয়াট একটা মেজরিটি, বাট আমি ঠিক শিওরলি আমি নাম্বারটা বলতে পারছি না, কিন্তু বিশেষ যেটা আমি শুনছি সবার কাছ থেকে, অনেকের কাছ থেকে, যে যেসব হচ্ছে দুনিয়াতে যেসব মুসলমান মানে যেখানে যেসব টেররিস্ট অ্যাক্টিভিটি এগুলো হচ্ছে, তো আমেরিকান পাবলিকরা বলছে যে আমরা যারা মুসলমান, যারা আমরা দেখে ধরেন মডারেট বলি বা আমরা ট্রু মুসলিমস বলি, যে আমরা কেন এই জিনিসটাকে কন্ডেম করছি না। তো আমার যেটা কথা হলো যে এই শিউলির কথা যে বিফোর মানে প্রি 9/11 এ যাওয়ার জন্য আমাদেরকে কন্টিনিউয়াসলি ডায়ালগ করতে হবে। আমার মনে হয় ডক্টর খন্দকার উল্লেখ করেছিলেন যে ইন্টারফেথ ডায়ালগ এইসব ধরনের জিনিস, আমার মনে হয়
যেমন খতিব আব্দুল্লাতিফ উল্লেখ করলেন যে তিনি এখানকার যারা স্থানীয় তার অঞ্চলে কংগ্রেসম্যান থেকে নিয়ে স্থানীয় যারা আছেন খ্রিস্টান কমিউনিটি তাদের সাথেও একটা ইন্টারফেথ ডায়ালগে তারা লিপ্ত।
আমি যেটা একটা এক্সাম্পল বলতে পারি যে আমাদের স্কুলের যেহেতু আমরা ইসলামিক স্কুল আর এটা আমরা একটা ছোটখাটো একটা টাউনে এখানে আছি, কিন্তু এখানে যেসব লোকাল নিউজ পেপার আমরা ওদেরকে ইনভাইট করি যে এসে আমাদের আমাদের স্কুলটাকে দেখে আমরা কি বাচ্চাদেরকে কি পড়াচ্ছি এসব এসব টপিকস দিয়ে ওরা নিউজ পেপার অনেক রিপোর্ট ওরা আর্টিকেলস ওরা ছাপায়। তো আমার মনে হয় যে এটা একটু লং প্রসেস হবে, কিন্তু ইনশাল্লাহ আস্তে আস্তে যদি আমরা যদি বলতে থাকি বা কাগজে আমরা লেটার্স টু দ্য এডিটর লিখতে থাকি বা যেসব জায়গায় যেখানে নেইবার আছে যেখানে তাদেরকে নিজেদের বাড়িতে ইনভাইট করে, যাতে করে ওদের সব এই মিসকমিউনিকেশন বা মিসকনসেপশনটা দূর হয়ে যেতে পারে আমার মনে হয়।
হ্যাঁ, তো লস অ্যাঞ্জেলস এর শ্রোতা যিনি প্রশ্ন করেছিলেন আশা করি তার জবাব পেয়েছেন। হ্যাঁ, বলুন শুনি।
আমার বাসায় একটা ছোট্ট বাংলা স্কুল আছে, আমিও চেষ্টা করি যেমন বাচ্চারা বাইরে থেকে অনেক কিছু শুনে আসে, নেগেটিভটাই শুনে আসে, তো আমরা চেষ্টা করি আমাদের এই ইয়াং জেনারেশনটাকেও আমরা ওইভাবে কথাগুলো বুঝাতে যে না, ধর্মটা আমাদের ধর্মটা মানুষকে ভালো করার জন্য, যেটা আমি যেটা উদাহরণ দিয়ে থাকি যে আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেটা হয়েছিল যে রাস্তায় একটা বুড়ি প্রতিদিনই কাঁটা দিয়ে যেত, যেদিন উনি দেখলেন যে কাঁটা নাই কি ব্যাপার, তখন খবর নিয়ে জানলেন যে উনি অসুস্থ, তারপরে উনি যে লোকটা তাকে সবসময় আঘাত দিয়ে আসছে কিন্তু সেই লোকটাকে সে যে সেবা করে ভালো করে তুলল। তা আমাদের ধর্মটা আমি মনে করি বাচ্চাদেরকে আমি এইভাবেই বুঝাই, কিংবা আমার আমেরিকান আমার যে কাস্টমার গুলো আছে আমিও তাদের কাছে এইভাবে কথাটা তুলে ধরি যে দেখো আমরা ছোট থেকে পড়ে আসছি শিখে আসছি এইভাবেই।
বেশ, ধন্যবাদ শৈলী যোগ আপনার বক্তব্যের জন্য। এবার আমরা পরবর্তী শ্রোতার প্রশ্নে যাব। হ্যালো,
জি আমি সালাউদ্দিন বলছি চিটং থেকে, আমি পেশায় সাংবাদিক। যে যুক্তরাষ্ট্র 9/11 এর পরে যুক্তরাষ্ট্র এবং তার মিত্রগুলো তাদের যে মনোভাব এবং তাদের অ্যাক্টিভিটিস দেখা গেল, মুসলিম বিদ্বেষী ভাবাপন্ন মুসলমানদের প্রতি আক্রমণ কিংবা হ্যারাস কিংবা নেগেটিভ অ্যাটিচিউড লক্ষ্য করা গেছে আমার মনে হয় 9/11 এর পর থেকে। তো আমি এই সার্বিক পরিস্থিতির আলোকে যুক্তরাষ্ট্রে বসবাসকারী মুসলমানদের অবস্থা কি, আমি এটা একটু জানতে চাচ্ছিলাম।
আচ্ছা, ধন্যবাদ। আসলে আমরা সেই নিয়েই আলোচনা করছি এবং আপনারা প্রত্যেকে আমাদের যারা বিশিষ্ট প্যানেলে আছেন অতিথি তারা এই বিষয়ে আলোচনা করছেন। তো শ্রোতাদের মনে করিয়ে দিই আবার যে আপনারা সরাসরি এখন প্রশ্ন করতে পারেন অনুষ্ঠান চলাকালে, ফোন নম্বর 2026193062। তো সালাউদ্দিনের জবাব দেওয়ার জন্য আমি আব্দুল লতিফ আজমকে অনুরোধ করছি।
আচ্ছা সালাউদ্দিন সাহেব, আপনি 9/11 পরে আমাদের অবস্থা আপনি যেভাবে দেখেছেন মিডিয়াতে, বিশেষ করে পত্রপত্রিকায় যেভাবে ফলাও করা হয় যে আমাদের মুসলমানদের বিরুদ্ধে, সেটা বাস্তবতা যদি আপনি সমাজে, আমরা যে সমাজে বাস করি আমরা তো তার প্রতিচ্ছবি দেখি না, এখানে দেখি না এত হেট্রেড, এখানে দেখি না আমাদের সাথে, হ্যাঁ কিছু লোক আছে আপনার দিকে যদি তাকাইলেই মনে হয় জুজুবুড়ির ভয়, এটা হতে পারে কারোর মধ্যে। আমি আর একবার ওই এয়ারপোর্টে যাচ্ছি, যখন আমার সব বাচ্চারা হেজাব পরে, তো একটা মহিলা তাকাইতেছে, তখন ওই আমি জিজ্ঞেস করলাম যে আচ্ছা তুমি তাকাচ্ছ কেন, সে মনে করতেছে তুমি হয়তো তার জন্য ইয়ে করছো, তখন সে বলে, মহিলা বললো আমি তাকাচ্ছি এর জন্য এই মেয়েটা আমার সাথে কথা বললো না কেন। তো এই ধরনের আমরা যেন দায়ী যে আমরা দেখি তাকে মনে করি আমরা সে মনে হয় আমার দিকে আর চোখে তাকাচ্ছে, এটা না করে আমরা যদি উইলিংলি, যেমন আমি এয়ারপোর্টে একবার এক্সাক্টলি 9/11 যে উইকটা ছিল ওই উইকে আমি ফ্লাই করতেছি নিউ ইয়র্কে এয়ারপোর্টে, এখানে আমাদের লোকাল সিনেটর মার্তা জিসকার, সে আমার হাত থেকে মানে 200-300 লোক এর সামনে, সে যখন আমাকে দেখে দেখে বলছে হাই ইমাম, সবাই আমার দিকে তাকাইছে, কিন্তু আমি কিন্তু এখানে ব্যাড ফিল করি না, বরঞ্চ এতে লাভ হয়েছে, সবাই দেখতেছে যখন আমার তো টুপি পরে নেই লম্বা পাঞ্জাবি লাগানো, এই যে এসব আমরা যদি এক্সপ্রেস করতে পারি আমাদেরকে, আমরা যদি আমাদেরকে তাদের কাছে যদি আমরা
সঠিকভাবে তুলে ধরতে পারি আর কি,
সঠিকভাবে তুলে ধরতে পারি তখন আমাদের এটা কোনো ব্যাপার না, এর চাইতে আরো বেশি সমস্যায় আমরা বাংলাদেশি আছি।
সুফিয়ান খন্দকার কিছু বলবেন?
আমি একটু উদাহরণ দিয়ে শুরু করছি যে বাইরে থেকে আমরা যেটা শুনি সেটা হলো, যখন অনেক সময় আমি এমনও শুনেছি, একটু অন্য পার্সপেক্টিভ বলছি তাহলে বুঝতে একটু হয়তো সুবিধা হবে, সেটা হলো যে অনেক বন্ধু বান্ধব বাইরে যারা আছে তারা আমাকে বলে, যখন আমি এমনকি বাংলাদেশে গেছি, যে তোমরা কিভাবে নিউ ইয়র্কে বাস করো, ওখানে তো এত ক্রাইম এত ইয়ে এরকম আর কি, এমন ধারণা যে নিউ ইয়র্কের রাস্তাঘাটে সবসময় এরকম হচ্ছে, কিন্তু বস্তুত কিন্তু তা নয়। যে বাইরে যতটা প্রচার হয়েছে কিছুটা হয়েছে, কিছুটা সত্য হয়তো আছে, কিন্তু যদি সত্যিকারের পার্সপেক্টিভে দেখা যায় তাহলে বলতে হবে যে আমরা যারা এখানে আছি, আমি তো প্রায় 33 বছর ধরে আছি নিউ ইয়র্কে, আমাদের মনে হয়নি যে হ্যাঁ প্রথম দিকে একটা মিস, যেটা আমি আগে বলছি যে একটু মিসকমিউনিকেশন এবং মিসআন্ডারস্ট্যান্ডিং এই দুটোই হলো মেইন, কিন্তু যখন আমরা এক্সপ্লেন করতে পেরেছি সাধারণ লোকদের কাছে তখন দেখা গেছে যে তারা ভেরি কোঅপারেটিভ, সেটা আইনের যারা রক্ষাকারী তারাই হোক অথবা সাধারণ লোকই হোক। কিন্তু আমাদের যেটা প্রবলেম হয়েছে আমাদের, সেটা হলো যে আমরা আমাদের ভালো দিক থেকে অতটা প্রচার করতে পারছি না, যেমন মেইন মিডিয়াতে বা টেলিভিশন শোতে, এখানকার লোকাল যেটা আমাদের মেইন স্ট্রিমে যেতে হবে, মেইন স্ট্রিমে যে আমাদের বক্তব্যটা রাখতে হবে, এবং সেটা যদি আমরা করতে পারি ইট উইল টেক টাইম, সবাই তো রাতারাতি করতে পারে না। তো সালাউদ্দিন সাহেব যেটা বললেন তার পরিপ্রেক্ষিতে বলা যেতে পারে যে মুসলমান যারা এখানে আছেন তারা তেমন কোন অসুবিধাতে আছেন বলে আমার ধারণা নয় যে তারা খুব অসুবিধে আছে, প্রথম দিকে হয়তো একটু হয়েছে, কিন্তু গত 6 বছর পরে এখন আর আমি তেমন শুনিনি যে বিশেষভাবে তাদেরকে টার্গেট করা হচ্ছে। কিছু কিছু প্রবলেম হবে, যেমন আমরা বলেছি এয়ারপোর্টে প্রবলেম হয় বা সাম আদার প্লেসেস হতে পারে, ওটা আমেরিকানদের জন্য হয়, আমেরিকানের সিনেটরকেও ঢুকতে দেওয়া হয়নি একবার, তার নামের একটা প্রবলেম হয়েছিল, কিন্তু বাইরে থেকে যেটা ভীতিপ্রদ মনে হয় বস্তুত তা নয়, এখানে জীবনযাত্রা অনেকটা স্বাভাবিক হয়ে আসছে মুসলমানদের জন্য।
তো আশা করি সালাউদ্দিন রেজা তার প্রশ্নের জবাব পেয়েছেন। এবার মালয়েশিয়া থেকে একটু টেলিফোন আসছে, হ্যালো।
জি ভাই, আমি মালয়েশিয়াতে বলছিলাম, আমার সহজ
বলুন।
হ্যাঁ, আমার কথা হলো যে 9/11 যে ঘটনাটা আমরা মুসলমান বিন লাদেন গ্রুপ বা ওনাকে দায়ী করতেছি মুসলমানদেরকে, আমার প্রশ্ন হলো আপনাদের কাছে, বিশেষজ্ঞদের কাছে, এর পিছনে বাহিরের কোন শক্তি ইহুদি বা অন্য কোন তৃতীয় কোন ফক্র এর সাথে জড়িত আছে কিনা, যারা মুসলমান কোন বিভ্রান্ত কোন গ্রুপকে ব্যবহার করে মুসলমানদের ক্ষতি করার জন্য এই ধরনের একটা ঘটনা ঘটেছে, এই প্রশ্নটা আমি করতে চাচ্ছি।
আচ্ছা, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। খতিব আব্দুল লতিফ আজম, আপনি বলবেন কি?
যতটুকু দেশের আইন এবং ল এনফোর্সমেন্টের এবং গভর্নমেন্টের থেকে আমরা যে তথ্য পেয়েছি, তথ্য থেকে দেখা যাচ্ছে যে আমরা মনে হইতেছে মুসলমানদের একটা একটা মিসগাইডেড গ্রুপ যেভাবে এখানে আমেরিকাতে অক্লাহোমাতে যে করলো কমিটি মেকবে, এই ধরনের হতে পারে কেউ অ্যাকর্ডিং টু দ্য মিডিয়া। আমরা তো নিজের চোখে কিছু দেখি নাই এবং সেটা আমি বলতে কেন যাব যে অমুকের ইনফ্লুয়েন্স অমুকে এই কাজ করেছে, সেটা আমি বলতে যাব না। আমরা এই ধরনের নিজের চিন্তাও করবো না, আমরা চিন্তা করবো হতে পারে কেউ মুসলমানদের মধ্যে থেকে, কেউ হতে পারে খ্রিস্টানদের মধ্যে থেকে, যেভাবে আমরা দেখেছি বিভিন্ন দুর্ঘটনা ঘটায় স্পয়েল দু একটা আপেল থাকতে পারে সমাজে, যে আমরা এদেরকে কন্ডেম করি। সে যে কেউই হোক, সে আমার দেশের হোক বিদেশের হোক আমার আত্মীয় হোক, যেই এই ধরনের অন্যায় কাজ করবে তাকে আমরা, যে বা যাহারা এই ধরনের কাজ করবে তাদেরকে আমরা আমরা এটাকে ঘৃণার চোখে দেখি এবং এটা মুসলমানদের কোনো কাজ না, মুসলমানদের সাথে এদের কোনো সম্পর্ক নেই, দূরতম কোনো সম্পর্ক নাই।
ডক্টর সুফিয়ান খন্দকারের মন্তব্য নেওয়ার আগে শ্রোতাদের স্মরণ করিয়ে দিই, আপনারা ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন থেকে প্রচারিত অনুষ্ঠান শুনছেন হ্যালো ওয়াশিংটন। অনুষ্ঠানে আজকের আলোচ্য বিষয় 11ই সেপ্টেম্বর এবং আমেরিকার মুসলমান সমাজ। সরাসরি আপনারা টেলিফোনে প্রশ্ন করতে পারেন, ফোন নম্বর 2026193062। ডক্টর খন্দকার, আপনি বলবেন কি যে 9/11 ঘটনার সাথে যেটা জানতে চেয়েছিলেন শ্রোতা মালয়েশিয়া থেকে?
ওখানে একটু বলা যেতে পারে যে প্রত্যেক ধর্মেই যদি আপনারা দেখেন কিছু মিসগাইডেড থাকেই এবং তারা অনেক সময় সংখ্যায় স্বল্প হলেও অনেকটা ভোকাল হয়ে যায়। আমাদের ক্ষেত্রে অনেকটা এরকম হয়েছে, খ্রিস্টানদের যেমন বলেন, আমাদের আজম সাহেব অলরেডি বললেন ওক্লাহোমার কথা, টেক্সাসে হয়েছিল ওয়াইকো টেক্সাসে একটা গ্রুপ ছিল, তারপরে জেমস টাউনে একটা তারা বলতো খ্রিস্টিয়ান কিন্তু খ্রিস্টান ধর্ম থেকে তারা বলা হয় যে দেওয়ার ডিভিয়েটেড। তো আমরা ওইটুকুই বলতে পারি যে নিঃসন্দেহে একটা ডিভিয়েটেড গ্রুপ যার সঙ্গে ইসলাম ধর্মের সম্পর্ক খুব কম এবং সত্যিকার অর্থে এরা ইসলামের সবচেয়ে বড় ক্ষতি করেছে, এইটুকুই আমার ধারণা।
এরপর দেখা যাক, শ্রোতা একজন ফোন করছেন। হ্যালো, হ্যালো,
হ্যালো, আমি আসাদুজ্জামান রুমন বলছি জার্মানির বন শহর থেকে। আমার প্রশ্ন হচ্ছে 11ই সেপ্টেম্বরের অবহিত পর থেকেই নানাভাবে মুসলমানরা বৈষম্যের হয়ে আসছে, বাদ পড়েনি 11ই সেপ্টেম্বরের ঘটনার বিরোধিতা করার কোন মডারেট মুসলিমও। আজ দীর্ঘ 6 বছর পর মুসলিম প্রতি আমেরিকার এই বৈষম্য নীতি কি খানিকটা হলেও শিথিল হয়েছে? আমার প্রশ্ন এটাই, ধন্যবাদ।
রুমন, ইতিমধ্যেই বোধহয় আপনি আপনার এই প্রশ্নের কিছুটা জবাব পেয়েছেন, কারণ মোটামুটি এই আলোচনাই হচ্ছে যে বৈষম্যের শিকার হচ্ছেন কিনা, তাদেরকে সরকারের পক্ষ থেকে এরকম বৈষম্যের শিকার হলে কোনো আইনি সহযোগিতা দেয়া হচ্ছে কিনা। তো শাহিন আবাসী নিজের অভিজ্ঞতা থেকে বলেছেন তার স্কুল রয়েছে, সেখানেও পাশে পুলিশ ফাঁড়ি রয়েছে। তো যাই হোক, আপনার প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমি আবার ফিরে যাচ্ছি শাহিন আবাসীর কাছে।
যা আমি একটু আগে যা কি মেনশন করলাম যে আমাদের এই আমরা যেহেতু আমেরিকাতে থাকি, এখানে যেহেতু একটা ল অ্যান্ড অর্ডার আছে, সুতরাং ইন্ডিভিজুয়াল কিছু কিছু হয়তো কেসেস হয়েছে যেগুলো অলরেডি মেনশন করা হয়েছে, ওভারঅল আমাদের মনে হয় না যে আমেরিকাতে আমরা যারা মুসলমান আছি যে আমাদেরকে বিশেষ কোনো ডিফিকাল্টি হচ্ছে।
ডক্টর সুফিয়ান খন্দকার,
এখানে নিঃসন্দেহে বলা যেতে পারে ওনার এক প্রশ্নের উত্তরে যে অবশ্যই গত 6 বছরে আমাদের জীবনযাত্রা এখানে অনেক অনেক সহজ সুখী হয়েছে বলতে পারি। এখন আমাদের অ্যাক্সেসটা অনেক ভালো, প্রথম দিকে আমরাও হয়তো একটু ভয় ভীতিতে ছিলাম, অ্যাপ্রোচ করতাম না যারা পুলিশ বা ইয়েদের। এখন এমন অবস্থা যে অবশ্য নর্মালিসিতে আসতে অনেকটা সময় নেবে, আমরা যেভাবে শুরু করেছিলাম হয়তো এতদিনে মুসলিম সমাজ আমেরিকাতে একটা যথেষ্ট অবদান রাখতে পারত, বিশেষ করে মেইন স্ট্রিমে। এই 9/11 পরিপ্রেক্ষিতে আমরা অনেকটা পিছিয়ে গেছি, কিন্তু ক্রমশই আমরা এগিয়ে যাচ্ছি এবং আমরা যেটা দেখছি যে আমরা যদি সুষ্ঠুভাবে আমাদের দিকটাকে পরিবেশন করতে পারি মেইন স্ট্রিম আমেরিকানদের কাছে, তারা খুবই রিসেপটিভ এবং তারা খুবই সহযোগিতা হাত বাড়িয়ে দিচ্ছেন। বলতে হবে যে অবস্থার অনেক উন্নতি হয়েছে, নর্মালসি হয়তো আরো কিছুদিন লাগবে কিন্তু অনেক উন্নতি হয়েছে এবং আমরা মোটামুটি সুন্দর জীবনযাপন করছি এখানে।
আমি আর একটা কথা বলতে চাচ্ছিলাম, এই 9/11 ঘটনার পরে একটা জিনিস আমি যেটা লক্ষ্য করেছি যে ইসলামের প্রতি অনেক বেশি ইন্টারেস্ট হয়েছে। সুতরাং আমি বলবো যে 9/11 আগে মানুষ যারা এখানে যারা মেজরিটি অব দ্য পপুলেশন আমেরিকাতে বা ইভেন যে কোনো ওয়েস্টার্ন কান্ট্রিতে, তারা ইসলাম সম্বন্ধে বেশি কিছু গবেষণা করত না,
না তারা কোনো এই বিষয়ে কোনো আলাপ আলোচনা করতেন না। এখন 9/11 এর পরে তো বলতে গেলে যে প্রত্যেক দিন টিভি খুললে যেসব নিউজ প্রোগ্রাম হয় সবসময় ইসলামের প্রতি কিছু হয়, অবশ্য যেটা মানে নেগেটিভ ইয়েতেই দেখাচ্ছে, তবে নেগেটিভ তো দেখালো, এখন
আলোচনা হচ্ছে, অনেক আলোচনা হচ্ছে,
অনেক আলোচনা।
একটি টেলিফোন অনেকক্ষণ ধরে বাজছে। হ্যালো হ্যালো
হ্যালো,
হ্যাঁ বলো, বলুন।
হ্যালো, আমি মালয়েশিয়ার পেনাং থেকে কথা বলছি।
বলুন, আপনার নাম কি ভাই?
আমার নাম মোহাম্মদ মুশারফ হোসেন।
হ্যাঁ বলুন।
আমার প্রশ্ন হচ্ছে, আমেরিকাতে যে নতুন একটা জেলখানা তৈরি করা হয়েছে এই যে 11 সেপ্টেম্বরের পরে, এই নতুন একটা জেলখানায় যে 360 জন যে মুসলমান ঢুকানো হয়েছে, এদের বিচার হবে কি এবং এদের জীবিত অবস্থায় কি ছাড়া হবে এবং এদের জীবনযাপন কেমন হচ্ছে, এটা কি জানতে পারি কি একটু?
হ্যাঁ অবশ্যই। খতিব আব্দুল লতিফ আজম, আপনি এর উপরে আলোকপাত করবেন, এই প্রশ্নের জবাব দেবেন।
হ্যাঁ, ওইটা যেটা গোয়েন্তানামো বে যেটা হচ্ছে সেটা আমেরিকার বাইরে, যদি আমেরিকান ল্যান্ড ওখানে হচ্ছে, যে ওই জন্য এই ব্যাপারটা এখানে যেতে কংগ্রেসেও আলোচনা হইতেছে এই ব্যাপার নিয়ে কিভাবে কি করা যায়। এটা একটা ইমোশনালি তারা হয়তো কিছু লোক যাদেরকে তারা সামনে পেয়েছিলেন তাদেরকে ধরেছে, এটা আইনের একটা প্রক্রিয়া তারা বাহির করতেছেন যে কিভাবে তাদেরকে বিচারের মধ্যে তাদেরকে যারা নির্দোষ তারা তাদেরকে কিভাবে ছেড়ে দেওয়া যায়, এজন্য একটা প্রক্রিয়া চলতেছে এবং সিনেটররা কংগ্রেসম্যানরা তারা এই ব্যাপারে আলোচনা করতেছেন। আমাদের ওখানে কোনো হাত নাই কিছু করার, তবুও অনেক মুসলমান অমুসলমান সবাই মিলে এখানে প্রোটেস্ট করা হইতেছে এবং এটা আল্লাহ কি করে তাদের জন্য দোয়া করে আল্লাহ যেন যাদের তারা ইনোসেন্ট যারা তাদেরকে রিলিজ দিয়ে দেয়। এর চাইতে বেশি আমাদের আর কিছু করার নাই এখান থেকে, আমরা শুধু তবে আইনের প্রক্রিয়া যেটা চলবে সেটার দিকে মুসলমানরা ও মুসলমান সবাই চেষ্টা করতেছে এদের ব্যাপারে।
ইতিমধ্যে বলে রাখি, ভারতের গুয়াহাটি, অসম গুয়াহাটি থেকে MB ফয়েজউদ্দিন আমাদের একটি ইমেল পাঠিয়েছিলেন এবং ইমেলে তিনি টেলিফোন নম্বরও দিয়েছিলেন। এখানে স্টুডিওতে আসার আগে তার সঙ্গে কথা বলে এসেছিলাম, কিন্তু এখন বারবার চেষ্টা করেও তার সঙ্গে টেলিফোনে যোগাযোগ করতে পারছি না। MB ফয়েজউদ্দিন, আপনি যদি এই মুহূর্তে আমাদের অনুষ্ঠান শুনছেন তাহলে আপনি আপনার জানার জন্যই বলছি, আপনার টেলিফোন সংযোগ কিছুতেই পাওয়া যাচ্ছে না। যাই হোক, এবার আমরা পরবর্তী শ্রোতার প্রশ্নে যাব।
আমি গোলাম আক্তার, বাংলাদেশ ইউএসএ হিউম্যান রাইটস কোয়ালিশন পক্ষ থেকে এই প্রশ্নটা করছি যে, আমি গতকাল ডন কিং এবং লি হ্যামিল্টন যারা 9/11 এর উপর একটা গত ষষ্ঠ বার্ষিকী উপলক্ষে একটা বক্তব্য রেখেছেন একটা সাংবাদিক সম্মেলনে, তারা সামারাইজ করে বলেছেন, যেসব মুসলমান দেশে গণতন্ত্র নাই এবং দুর্নীতি বেশি এবং যেসব দেশে মুসলমান দেশে যুবকরা কর্মসংস্থান পাচ্ছে না এবং যেসব দেশে ধর্মীয় মৌলবাদী বিরাজমান, সেসব দেশ থেকে ভবিষ্যতে 9/11 এর মতো আরো টেরোরিজম তৈরি হবে এবং আরো তারা ডেয়ারিং টেরোরিজম করতে পারে। এদিক দিয়ে চিন্তা করলে দেখা যাচ্ছে যে বাংলাদেশ এটা একটা উর্বর ক্ষেত্র হয়ে গেছে টেরোরিস্টের। তাই আমি আশঙ্কা করছি, কারণ আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটি বন্ধ, কর্মসংস্থান নাই, গণতন্ত্র নাই এবং ধর্মীয় মৌলবাদী আছে। আমার প্রশ্ন হল, এগুলার জন্য আমরা আমেরিকার মুসলমানরা আমরা কি করতে পারি, এটা আমার প্রশ্ন।
ধন্যবাদ।
ধন্যবাদ
ডক্টর সুফিয়ান খন্দকার, আপনাদের তিনজনের কাছে যাব এই প্রশ্নের জবাবের জন্য, যে আমেরিকান মুসলমানরা কি করতে পারেন।
ধন্যবাদ গোলাম আক্তার, এটা অবশ্য একটি কঠিন প্রশ্ন যে আমরা এখান থেকে বাংলাদেশের জন্য কি করতে পারি। সেটা হলো যেটা উনি বলেছেন, ওনার সাথে আমি একমত যে গণতন্ত্রের বিকাশ হলো, তবে নিঃসন্দেহে আমি বলতে পারি একটা কথা যে যতগুলো মুসলিম কান্ট্রি আছে তার মধ্যে বাংলাদেশকে নিঃসন্দেহে মডারেট হিসেবে চিহ্নিত করা হয় সর্বদিক দিয়ে, এবং সেদিক দিয়ে আমরা দেখেছি যে বাংলাদেশই বোধ হয় মুসলিম কান্ট্রির মধ্যে সবচেয়ে কম মৌলবাদী আছে। উনি হয়তো বলেছেন যে মাঝখানে কিছুটা আমরা দেখেছিলাম, কিন্তু
সাম্প্রতিক কিছু ঘটনাবলী প্রেক্ষিতে
হয়তো বলেছেন, কিন্তু যদি আমরা গণতন্ত্রতে আবার ফিরে যেতে পারি তাহলে নিঃসন্দেহে ওই আশঙ্কাটা দূরীভূত হবে। কারণ জেনারেল বাংলাদেশের যে সাধারণ লোক এই মৌলবাদীদের কোন ক্রমেই সাপোর্ট করে না, সেইটাই হল আমাদের সবচেয়ে বড় ভরসা, এবং আমার মনে হয় না যে বাংলাদেশ এই মৌলবাদের একটা উর্বর ক্ষেত্র হয়ে দাঁড়াবে।
খতিব আব্দুল লতিফ আজম,
জি, আমি এখানে বলবো আমার ভাই যে প্রশ্ন করেছেন, এটা মৌলবাদের বিভিন্ন সংজ্ঞা আছে এখানে, কোনটা উনি মিন করেছেন জানি না, যেটা যে সুশাস বলে দিয়েছেন অলরেডি যে বাংলাদেশের লোক এত সতর্ক যে তারা কোনো অবস্থাতেও মৌলবাদের, যেই সেন্সে মৌলবাদ বলতে সন্ত্রাসী বুঝায়, যে সেন্সে মৌলবাদ যে মৌলবাদ বোঝায় যে যারা টেরোরাইজ করে কমিউনিটিকে, দেশের মানুষকে, অন্যায় কাজ করে, মানুষের টাকা পয়সা লুটপাট করে খায়, এই সেন্সে যে মৌলবাদ, এই মৌলবাদের সাথে বাংলাদেশের মুসলমানেরা, বাংলাদেশের নাগরিকরা কখনো তাদেরকে সাপোর্ট করবে না, এটা আমি 100% একমত এতে সুফিয়ান সাহেবের সাথে। কিন্তু আপনি এই মুসলমান হতে হবে আপনাকে, এই জিনিসটা আমরা যদি খেয়াল রাখি যে আমরা যদি সত্যিকার অর্থে মুসলমান হই আমরা কারো ক্ষতি করতে পারবো না, এই দেশে বসে আমরা বাংলাদেশের জন্য অনেক কিছু করতে পারি, যেমন আমাদের আত্মীয় স্বজন যারা আছে যে যে পজিশনে আছে তাদের সাথে আমাদের তো একটা ফ্যামিলি রিলেশন আছে, তাদেরকে বলতে পারি ভাই আপনি যে অবস্থাতে আপনি দেশে বাস করতেছেন, আপনি যে পজিশনে আছেন, পজিশনটা আপনি অনেস্টি আপনি যে এক্সপ্রেস করেন, আপনি আপনার কাজের মাধ্যমে বুঝান আপনি মুসলমান, মুখ দিয়ে মসজিদে গেলে মুসলমান বলবেন আর কাজে যখন আসবেন আপনি কোটি কোটি টাকা আত্মসাৎ করবেন, সেটা শিওরটি আপনি মুসলমান না, মুসলমানের দুশ্মন আপনি, আপনাকে আমানত দেশের গরিবের পয়সা আপনার হাতে দেওয়া হয়েছে, আপনি সুইজারল্যান্ডের ব্যাংকে এবং বিদেশি ব্যাংকে আপনি কোটি কোটি টাকা রাখবেন আর ভালো ভালো স্থানে আপনি বাড়িঘর বানাবেন, আর গরিবের পয়সা, গরিবের পরনে কাপড় নাই গরিবের, এই সব কাজ যারা করে এরাই সত্যিকার অর্থে মৌলবাদী, এরাই সন্ত্রাস।
শাহিন আমিন বশির, আপনি কিছু বলবেন যে একজন আমেরিকান মুসলমান হিসেবে আপনি দেশের মুসলমানদের সাহায্যার্থে কি করতে পারেন?
আমারও বক্তব্য এই সেম লাইনে যে আমরা সবাই এখানে বিদেশে আছি যদিও, কিন্তু আমাদের এক্সটেন্ডেড ফ্যামিলি সবাই বাংলাদেশে আছে, আমার আত্মীয় স্বজন আছে, খালা কাজিন সবাই আছে, তো কথা হলো যে এখান থেকে আমরা যদি ওদের সাথে একটা রেগুলার বেসিসে যদি যোগাযোগ রাখা যায়, স্পেশালি যারা ওখানে ইয়াং, যারা ইউথ আছে, তো তাদেরকে যদি আমাদের একটা ঘনিষ্ঠ একটা কন্ট্যাক্ট যদি থাকে, তাহলে একটা এডুকেশনের থ্রু দিয়ে যেভাবে ট্রু ইসলামকে ওরা পোর্ট্রে করতে পারে, এই সব জিনিসগুলো আমরা এখান থেকে করতে পারি, এটা আমি এতটুকুই করতে পারবো।
আজকে আমাদের সময় তো প্রায় শেষ হয়ে এলো, আমি এবার সবশেষে একেবারে এক কথায় 11 সেপ্টেম্বরের পরে আমেরিকান মুসলমান সমাজ, আমেরিকান মুসলমানরা কেমন আছে সেটা বলার জন্য অনুরোধ করব ডক্টর সুফিয়ান খন্দকারকে। প্রথমে
আমাদের আলোচনাতে অনেকটা বলেছি এবং সেটাই আমি সামারাইজ করলে পারি, যেটা দাঁড়াচ্ছে যে হ্যাঁ, 11 সেপ্টেম্বরে আমরা 11 সেপ্টেম্বরের আগে যেভাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করছিলাম মুসলিম সমাজ হিসেবে এই আমেরিকার বুকে মেইন স্ট্রিমে, 11 সেপ্টেম্বর আমাদের অনেকটা পিছনে নিয়ে এসেছে, এবং সেই যে একটা দুর্যোগ আমাদের উপরে আসছে সেটাকে আমরা এখন কাটিয়ে ওঠার চেষ্টা করছি আপ্রাণভাবে এবং অনেকটা সফল। গত 6 বছরে আমরা অনেক দূরে গিয়ে গেছি,
আমাদের আসলে সময় একদম সংক্ষিপ্ত,
আমার মনে হয় যে আমাদেরকে আরেকটু এফেক্টিভ হতে হবে মেইন স্ট্রিমে কি করে তাদের সাথে কমিউনিকেশন বাড়ানো যায় এবং তাদের অজ্ঞতা দূর করা যায়।
ধন্যবাদ খতিব আব্দুল লতিফ আজম।
জি, সেপ্টেম্বর 11 পরে যদিও এটা একটা আমাদের উপরে বিরাট একটা সমস্যা ছিল, আমরা এটা কাটিয়ে উঠতে পেরেছি, এখন এটাকে টিকিয়ে রাখার জন্য এই সমাজের মানুষদেরকে আমাদের বেশি বেশি করে এদের সাথে আমাদের সত্যিকার অর্থে ইসলাম কি, কোরআন কি, এটা আমাদেরকে বুঝাতে হবে।
ওকে, শাহিনা আমিন বশির,
আমি শুধু একটাই কথা বলবো যে প্রত্যেক বাড়ির যেসব পাড়াপড়শি প্রতিবেশী আছে ওনাদের সাথে অবশ্যই কন্ট্যাক্ট রাখে।
আচ্ছা, আপনাদের শাহিনা আমিন বশির, ডক্টর সুফিয়ান খন্দকার, খতিব আব্দুল লতিফ আজম আজকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।
ধন্যবাদ।
শ্রোতা বন্ধুরা, আগামী বুধবার অন্য কোন প্রসঙ্গ নিয়ে হ্যালো ওয়াশিংটনের আলোচনায় সবাই